ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গি যোগসাজশ এবং অর্থায়নের অভিযোগ ওঠায় পাকিস্তান সরকার বাংলাদেশ থেকে তাদের দূতাবাসের একজন কূটনীতিককে দেশে ফেরত নিয়ে গেছে।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিরোধী বিএনপি ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদেরকে জানিয়েছে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হতে পারে। 14টি দেশের কূটনীতিকদেরকে ব্রিফ করা হয়।
আরও রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
ভারতের মোট জনসংখ্যার মধ্যে 5 বছরের কম বয়সী শিশুদের বাদ দিলে 11% বেকার।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, মধ্যপ্রাচ্য সংকট সমাধানে সম্ভাবনা। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন, শুরুই করছি বাংলাদেশ সমাচার নিয়ে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে 2016 জানুয়ারিতে 3টি যুদ্ধজাহাজ, চীনের তৈরি 2টো করভেট শিপ এবং যুক্তরাষ্ট্রের তৈরি ফ্রিগেট যুক্ত হচ্ছে, আর আগামী বছরের মাঝামাঝি যুক্ত হবে 2টো সাবমেরিন। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ নৌবাহিনীর বহরে 2016 জানুয়ারিতে 3টি যুদ্ধজাহাজ, চীনে তৈরি 2টো করভেট শিপ এবং যুক্তরাষ্ট্রে তৈরি ফ্রিগেট যুক্ত হচ্ছে, আর আগামী বছরের মাঝামাঝি যুক্ত হচ্ছে 2টো সাবমেরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে নৌবাহিনীর এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সাবমেরিন ঘাঁটি এবং অবকাঠামো নির্মাণ কাজ চলছে। এছাড়া পটুয়াখালীতে তো দেশের বৃহত্তম নৌঘাঁটি স্থাপনের কাজ চলছে। নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের পরিকল্পনা এবং ইতিমধ্যে এর কতটা অগ্রগতি হয়েছে তার বিস্তারিত প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকায় পাকিস্তান দূতাবাসের রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব ফারিনা আরশাদের বিরুদ্ধে জঙ্গি যোগসাজশ ও অর্থায়নের অভিযোগ ওঠায় পাকিস্তান সরকার তাকে দেশে ফেরত নিয়ে গিয়েছে। বুধবার দুপুরে তিনি ঢাকা ছাড়েন। আমির খসরুর আরেকটি রিপোর্ট।
বুধবার দুপুরে পাকিস্তান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। 29 নভেম্বর আটককৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্য ইদ্রিস শেখকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ওই কূটনীতিকের যোগসাজশের তথ্য পাওয়ার দাবি করে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। ইদ্রিস ঢাকার একটি আদালতে দেয়া জবানবন্দিতে ওই কূটনীতিকের সাথে যোগাযোগ এবং অর্থ প্রাপ্তির তথ্য দিয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, ইদ্রিস শেখ বৈবাহিক সূত্রে পাকিস্তানের নাগরিক এবং গোয়েন্দা ভিত্তিতে জড়িত। তবে পাকিস্তান সরকার এক প্রতিবাদ বিবৃতিতে বাংলাদেশের গোয়েন্দাদের দাবি সহ ওই সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করে। এর আগে জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাজহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকায় অবস্থানরত কূটনীতিকদেরকে বিরোধী দল বিএনপি জানিয়েছে যে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে। মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঘণ্টাব্যাপী এই ব্রিফিং অনুষ্ঠানে বিএনপি নেতারা কূটনীতিকদের বলেন, বিরোধী রাজনৈতিক দলের তৎপরতা চালাতে দেয়া হচ্ছে না। সরকারের মন্ত্রী এমপিগণ আচরণবিধি লঙ্ঘন করেই চলেছেন। নির্বাচন কমিশন তাদের অসহায়ত্বের কথা জানিয়েছে, সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেছে। কূটনীতিকরা কোনো মন্তব্য করেননি। তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, প্রার্থীরা অবাধে প্রচারণা চালাতে পারছেন না, বিনা প্রচিন্তায় অনেক মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হয়ে গেছেন। ব্রিফিং অনুষ্ঠানে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, তুরস্ক, কানাডা, জাপান, পাকিস্তান, সুইডেন ও জাতিসংঘের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন পৌরসভায় সংঘাত হচ্ছে। ইতিমধ্যে একজন মেয়র প্রার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবার অন্যান্য বিশ্ব সংবাদ। এই নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো ইরাকি বাহিনী লড়ছে রামাদি শহরে। এবছরের গোড়ার দিকে বড় মাপের যাই তারা খুইয়েছে সেটাই পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা। ওই ভূখণ্ড ইসলামিক স্টেট জঙ্গিদের কাছ থেকে ফিরে পাওয়ার জন্য লড়ছে তারা। দ্বিতীয় দিনের এই ধুমধুমার লড়াইয়ের বেশিরভাগটাই হচ্ছে সরকারি দফতর প্রাঙ্গণের পাশপাশে। দিন কয়েকের ভেতরেই রামাদি নিজেদের কব্জায় ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ইরাকি কর্মকর্তারা। ইরাকি সৈন্যদের মদত যোগাচ্ছে ইসলামিক স্টেট লক্ষ্যস্থলের উপর। বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যে জোটো শক্তি, তারই মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন অভিযানের মূল্যায়নে অধিকতর সতর্কতা অবলম্বনে বলেছেন, রামাদি যে ফিরে পেতেই হবে সন্দেহ নেই তাতে, তবে কঠোর এ লড়াইয়ে সময় কিছুটা লাগবেই। বলেন, শহরটিতে 250-300 মতো জঙ্গি রয়েছে, রয়েছে আশপাশের এলাকাগুলোয় আরও 100 জঙ্গি লড়াকু। রামাদি ইরাক সরকারের হাতছাড়া হয়েছিল মে মাসে এবং সেটা ছিল ইরাকি বাহিনীর জন্য বড় একটা ধাক্কা। পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল রাহিল শরিফ আফগানিস্তান সফরে যাচ্ছেন এ মাসেরই শেষ ভাগে। আফগান নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা, সীমান্ত সংশ্লিষ্ট সমন্বয় সাধন কর্মকাণ্ড এবং আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে কথাবার্তা বলতে। এছাড়াও আফগান সরকার ও তালেবান নেতৃবৃন্দের মধ্যেকার শান্তি আলোচনা আবার শুরু করবার উদ্যোগ প্রয়াস পর্যালোচনা করতে পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তাদের নিয়ে নতুন যে একটি কমিটি গঠিত হয়েছে, সে কমিটিও বৈঠক বসবে ইসলামাবাদ অথবা কাবুলে জানুয়ারির প্রথম সপ্তাহে। আজ বুধবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা ঘোষণা করেছেন পররাষ্ট্র বিষয়ক পাকিস্তানি পরামর্শক সত্তাজ আজিজ। সোমবার আফগানিস্তানের দক্ষিণাংশে আত্মঘাতী তালেবান বোমাবাজের হামলায় একটি টহল দলের যাঁরা প্রাণ হারান তাঁদের ভেতর একজন ছিলেন রাগ ঢাক না করেই সমকামী রূপে পরিচয় দানকারী যুক্তরাষ্ট্র বাহিনীর এক নারী সৈনিক। বিস্ফোরণে নিহত 6 সৈনিকের একজন ছিলেন 36 বয়সী বিমান বাহিনীর মেজর এড্রিয়ানা ভোর্ডার ব্রুগান, এমনটি জানিয়েছে প্রতিরক্ষা দফতর পেন্টাগান। 2012 সালে ইনি পরিণয়সূত্রে আবদ্ধ হন জীবন শরিক হেদার ল্যাম্বের সঙ্গে। সশস্ত্র বাহিনীর জন্য জিজ্ঞেস করো না বলো না, ডোন্ট অ্যাস্ক ডোন্ট টেল, 20 পুরনো এ নীতি প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে খারিজ হয়ে যায়। প্রকাশ্যে কোনো সমকামী সৈনিক আর এক সমকামীর সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন যাঁরা, একেবারে প্রথম প্রথম ইনি ছিলেন সেই তাঁদেরই একজন। দায়িত্ব পালনরত অবস্থায় এই 6 নিয়ে এবছর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের 10 সৈনিক প্রাণ হারালেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিরিয়ায় রাশিয়ার বিমান অভিযান নিয়ে তাদের সমালোচনায় আজ বুধবার নতুন এক সংযোজনে বলছে, রাশিয়ার বোমাবর্ষণে হোমস, ইদলিব ও আলেপ্পো প্রদেশে কমসে কম 200 অসামরিক লোকজনের প্রাণ বিনাশ হয়েছে। অধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, রাশিয়ার বিমান অভিযান বাড়িঘরের ওপর হামলা চালিয়েছে, আঘাত হেনেছে হাসপাতালগুলোতে, অথচ আশপাশে কোথাও কোনো সামরিক লক্ষ্যস্থল বা সৈন্য সামন্ত ছিলই না, তাদের গবেষণায় তাই প্রমাণ মিলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তাদের হাতে প্রমাণ আছে যে রাশিয়া গুচ্ছ বোমা ব্যবহার করেছে, আনগাইডেড বা লক্ষ্যবিহীন বোমা মেরেছে তারা। আরব জাহানের 12 দেশের হাজার হাজার লোককে নিয়ে পরিচালিত সমীক্ষায় দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে প্রায় 89% মানুষই ইসলামিক স্টেট বা আইসিসের বিরোধী এবং আরব ওপিনিয়ন ইন্ডেক্স বা আরব অভিমত সূচকের এই সমীক্ষায় বলা হচ্ছে, নিজেদেরকে যারা খুবই ধার্মিক বা একেবারেই ধার্মিক মনে করেন না, তাঁদের মধ্যেও সমানভাবে ওই একই মতামত পরিলক্ষিত হচ্ছে। কাতারে অবস্থিত আরব সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি পরিচালিত সমীক্ষায় 18,000 আরব অংশ নেন। সমানভাবে নারী পুরুষ মিলিয়ে এক একটি দেশের 1,500 করে নাগরিক সমীক্ষায় শরিক হয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্য যুক্তরাষ্ট্রকে এই বলে চ্যালেঞ্জ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে, যে একেবারেই শেষ মুহূর্তে কেন ব্রিটেনের একটি মুসলিম পরিবারকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাংশে যেতে দেওয়ার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। পার্লামেন্টে উত্তর পূর্ব লন্ডনের প্রতিনিধিত্বকারী সাংসদ স্টেলা ক্রিজি ক্যামেরনকে লেখা চিঠিতে বলেছেন, বাবা, 9 সন্তান এবং তাঁর সহোদর, এই সব মিলিয়ে 11 সদস্যের ওই পরিবার 15 লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদেরকে জানানো হয় যে যুক্তরাষ্ট্র সফরে তাঁরা যেতে পারবেন না। স্টেলা ক্রিজি ব্রিটিশ পত্রপত্রিকাকে জানান, ব্রিটেনের বর্ধমান সংখ্যক মুসলিম পরিবারকে যুক্তরাষ্ট্রে যেতে দেয়া হচ্ছে না কোনোরকম কারণ না দর্শিয়েই, এবং ব্যাপারটা নিয়ে তিনি চিন্তান্বিত। স্টেলা ক্রিজি তাঁর চিঠিতে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের বিষয়টি ব্যাখ্যা করবার জন্য জোর দেবার কথা বলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অনুরোধ জানিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, 2015 সালে ইউরোপে আগত অভিবাসী ও শরণার্থীর সংখ্যা 10 মাত্রা ছাড়িয়ে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বিপুল সংখ্যায় মানুষের কাফেলা আর কখনও দেখা যায়নি। জেনিভায় অবস্থিত সংস্থা আইওএম বলছে, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে এই সময়ে ইউরোপ এসেছে স্থলপথ জলপথ মিলিয়ে 1,505,504 অভিবাসী, 2014 সালের তুলনায় যা কিনা 4 বেশি। 5 গৃহযুদ্ধে জেরবার সিরিয়ায় প্রাণ হারিয়েছে 2 বেশি মানুষ, ভিটে ছাড়া বাস্তুচ্যুত হয়েছে আরও 100,000 লোক, এ সময় সিরিয়া ছাড়াও শরণার্থী এসেছে আফগানিস্তান থেকে, এসেছে ইরাক থেকেও। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। যেমনটি শুনলেন, আজ আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের জবাবের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশই এখন প্রায় এক ধরনের অভিন্ন সংকটের সম্মুখীন। সেখানে বেশ কিছু দেশে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, ক্ষমতাসীন সরকারগুলোর বিরুদ্ধে বিভাজন রয়েছে নানান ধরনের, সশস্ত্র লড়াইও চলছে বেশ কিছু দেশে। এর পাশাপাশি শান্তির উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ এবং অন্যান্য দেশও। সম্প্রতি সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনায় সম্মতি পাওয়া গেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর লিবিয়ায় দুটি সরকার একত্রিত হবার ব্যাপারেও আলোচনা করেছে। ইয়েমেনেও সেরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু পাশাপাশি উগ্রবাদের যে উত্থান ঘটেছে গোটা অঞ্চল জুড়ে, ইরাক ও সিরিয়ার সার্বভৌমত্ব যেভাবে খর্ব হয়েছে ইসলামিক স্টেটের জঙ্গিদের হাতে, সেটা একটা বড় আশঙ্কার কারণ। অনেকেই বলতে শুরু করেছেন যে বহুল আলোচিত আরব বসন্তে কাঙ্ক্ষিত গণতন্ত্রের ফুল তো ফোটেইনি, বরঞ্চ ফল ফলেছে বিপরীতটা। এইসব নিয়েই আমাদের শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন প্যানেল সদস্যরা। শ্রোতাদের জানিয়ে রাখি, আমাদের কাছে সরাসরি প্রশ্ন করার জন্য এই নাম্বারে ফোন করতে পারেন, 2026193062। আজ আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য টেলিসম্মিলনী লাইনে ঢাকা থেকে যোগ দিয়েছেন চিন্তক গোষ্ঠী বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সঙ্গে সম্পৃক্ত নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী। এয়ার কমোডর চৌধুরী, আপনাকে স্বাগতম। রয়েছেন কলকাতা থেকে বিশিষ্ট সাংবাদিক বিশ্লেষক দি স্টেটসম্যান পত্রিকার সাবেক সম্পাদক শ্রী মানুষ ঘোষ। শ্রী ঘোষ, আপনাকে স্বাগতম।
নমস্কার।
এখানে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে যোগ দিয়েছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বিভাগের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আমরা এবার সরাসরি প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। শ্রোতাদের কাছে অনুরোধ প্রশ্ন সংক্ষেপে করার জন্য, আর প্যানেল সদস্যদের কাছেও সবিনয় অনুরোধ তাদের উত্তর সংক্ষেপে দেওয়ার জন্যে। প্রথম প্রশ্নটি করছেন বাংলাদেশের পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী। হ্যালো,
মনিরুজ্জামান নাসিম আলী শহর থেকে বলছিলাম। মধ্যপ্রাচ্যে কয়েক বছর আগে আরব বসন্তের মধ্যে দিয়ে যে পরিবর্তনের সম্ভাবনা একটা আশার আলো দেখা দিয়েছিল, মানুষ গণতন্ত্রের প্রত্যাশা করছিল। আজ আমরা দেখছি যে দেশগুলোর আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংকট, তার মধ্যে দিয়ে সেই আকাঙ্ক্ষা, সেই মানুষের প্রত্যাশা ক্রমান্বয়ে যেন পরিহিত হচ্ছে। এর মধ্যে দিয়ে সেখানে আরো সংকট, আরো অস্থিরতা, আরো বৃদ্ধ অবস্থা যেন মাথা চাড়া দিয়ে যাচ্ছে। পাশাপাশি সব দেশগুলোকে করে আইএসের তৎপরতা সংখ্যাজনক অবস্থায় পৌঁছেছে। এতে কি আরব বসন্তকে ব্যর্থ করে দেওয়ার কোন সুদূর প্রসারী ষড়যন্ত্র, তার পরিচয় আমরা আবার তার অবস্থা ভাবছি কিনা? অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট গঠিত হচ্ছে বাংলাদেশ সরকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো আসলে প্রকৃতভাবে কি হচ্ছে, হবে কি, এই নিয়ে আমাদের অনেক প্রশ্ন আমাদের মধ্যে জাগে। প্রকৃতপক্ষে আমরা মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান দেখতে পাবো না?
ধন্যবাদ আপনাকে। আমাদের টেলিফোন লাইনে একটু সমস্যা হচ্ছে সম্ভবত শ্রী মানুষ ঘোষের। আমরা মানুষ ঘোষকে অন্য নাম্বারে কল করার চেষ্টা করছি।
হ্যাঁ, হয়েছে, বন্ধ হয়েছে।
হ্যাঁ না, এখনো বোধহয় ইকো হচ্ছে, তো সেই জন্য আমরা আপনাকে ভিন্ন নাম্বারে কল করছি। আচ্ছা, আমরা মনিরুজ্জামান নাসিম আলীর প্রশ্নে চলে যাচ্ছি। তার প্রশ্ন ছিল, আরব বসন্ত কি ব্যর্থ হলো? এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী।
আসলে উনি ঠিকই বলেছেন, আরব বসন্ত আমাদের যে আশা নিয়ে আসছিল সেটা তো হয়নি, বরঞ্চ সেখানে আমরা দেখছি যে একটা একের পর এক রাষ্ট্র একটা পররাষ্ট্রজনক মানে ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। কারণ আমার মনে হয় যেটা হয়েছিল গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আরব বিশ্বের অধিকাংশ রাজতন্ত্র অথবা একনায়কতন্ত্র ছিল এবং তারা কোন ইন্টেলেকচুয়াল মধ্যপন্থী গণতান্ত্রিক শক্তিকে মাথা দিয়ে উঠতেই দেয়নি। এবং যখন এই সুযোগটা এলো তখন এই কেবলমাত্র এক্সট্রিম ফোর্সেস যারা তারাই এটা সুযোগ গ্রহণ করলো, কারণ মধ্যপন্থী গণতান্ত্রিক কোন শক্তি এখানে তার অবস্থানই ছিল না এবং যার ফলে এগুলো আমরা দেখছি। এবং একই সুযোগ তারা নিয়েছে আইএস এর মতো বিভিন্ন এক্সট্রিমিস্ট ফোর্সেস যাদের পিছনে সমর্থন ছিল এই রাজতন্ত্রেরই, এবং বিশেষ করে যে ইরাক যুদ্ধের পর থেকে আমরা দেখেছি যে সৌদি আরব সহ গালফ স্টেট গুলো থেকে যেভাবে অস্ত্র এবং আর্থিক সহায়তা তাদের কাছে পৌঁছেছে সেখানে মধ্যপন্থী গণতান্ত্রিক শক্তিগুলো কোনোভাবেই তাদের স্থান করে নিতে পারেনি, বরঞ্চ এই আমরা দেখেছি একের পর এক বিভিন্ন নামে সুন্নি জঙ্গি গোষ্ঠী এবং কোনো কোনো ক্ষেত্রে শিয়া জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে এবং যার ফলে আজকের মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশই একটা ব্যর্থ রাষ্ট্র। তো আমার মনে হয় এটা চলবে যতক্ষণ পর্যন্ত না একটা শান্তিপূর্ণ সমাধান আমরা খুঁজে পাচ্ছি। এবং ইনফ্যাক্ট আমার তো মনে হয় দীর্ঘমেয়াদী হয়তো আমরা দেখবো যে তাদের সীমান্ত বিভিন্ন সীমান্ত মতো নতুন করে আমাদেরকে ড্র করতে হবে, কারণ যে সীমান্ত বর্তমানে মধ্যপ্রাচ্যে আছে সেটাও অনেকটা আর্টিফিশিয়াল এবং নতুন শক্তির উত্থানের সঙ্গে সঙ্গে হয়তো নতুন রাষ্ট্র বা রাষ্ট্রগুলোর একটা
সেটি হচ্ছে যে দীর্ঘ সময় যখন একটি দেশে একনায়কতান্ত্রিক শাসন বা রাজতন্ত্র বিদ্যমান থাকে তখন এক ধরনের রাজনৈতিক শূন্যতার জন্ম নেয় এবং সেই রাজনৈতিক শূন্যতার ফলে যেটা হয় যে গণতান্ত্রিক শক্তির যে বিকাশ, গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি গণতান্ত্রিক একটি শক্তি দরকার, একটি গণতান্ত্রিক সিভিল সোসাইটি দরকার, সেই গণতান্ত্রিক সিভিল সোসাইটি সেটি মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সিভিল সোসাইটি, সেই গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সিভিল সোসাইটি যেখানে শক্তিশালী থাকে না সেখানে একটি শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা খুব মুশকিল। সুতরাং এই যে রাজনৈতিক শূন্যতা সেখানে মানুষের এক ধরনের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটাকে এক্সপ্লয়েট করার সুযোগ পেয়েছে জঙ্গিবাদী বা উগ্রবাদী গোষ্ঠীগুলো। সুতরাং এই শূন্যতা জঙ্গিবাদী এবং উগ্রবাদী গোষ্ঠীগুলো যখন কাজে লাগানোর চেষ্টা করেছে তখন আমরা দেখলাম যে সমস্ত দেশে আরব বসন্ত ছোঁয়া লাগেনি, যেমন ধরুন সৌদি আরব, কুয়েত, কাতার এবং অন্য আরেকটি দেশ আরব রাষ্ট্রের বাইরে যে তুরস্ক, তারা যে যে কাজগুলি করলো আমাদের যেটা মনে হয়েছে এই সমস্ত জঙ্গি এবং উগ্রবাদী গোষ্ঠীকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করা অর্থ এবং অন্যান্য ভাবে। সুতরাং এই ফলে যেটা হয়েছে যেখানে আমরা দেখেছি গণতান্ত্রিক শক্তিগুলি ছিল দুর্বল, পাশাপাশি উগ্র এবং জঙ্গিবাদী গোষ্ঠীগুলো নিজেদেরকে সংগঠিত করবার একটা অবকাশ পেয়েছে, ফলে এই ভ্যাকুমটা আপনার বা শূন্য স্থানটা এই জঙ্গিবাদী গোষ্ঠীগুলো পূরণ করে সামনে চলে আসবার ফলে গণতান্ত্রিক যে শক্তি সমূহ তারা পিছনে চলে এসছে। ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আরব যে বসন্ত যে আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছিল আপাতত তার ফল বয়ে আনতে পারেনি।
জি, শ্রী মানুষ ঘোষ আবার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রশ্নটা ছিল যে আরব বসন্ত বলে যে কথাটা আমরা শুনেছিলাম বহুল প্রচারিত যে একটা গণজাগরণ হচ্ছে, গণতন্ত্র আসছে, সেটা কি শেষ পর্যন্ত ব্যর্থ হলো আরব অঞ্চলে?
কিছুটা তো হয়েছেই নিশ্চয়ই বলা যায়, কেননা যে ধরনের উৎসাহ উদ্দীপনা ওখানকার মধ্যপ্রাচ্যের লোকেদের মধ্যে জাগ্রত হয়েছিল সেটা অনেকটা স্তিমিত হয়ে এসেছে, কেননা তারপরে যেসব হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে তাতে অনেকটাই স্তিমিত বলা যেতে পারে। আমি এই এই প্রসঙ্গে একটা আমার অভিজ্ঞতা কথা বলি। টিউনিসিয়ায় এটা মানে আরব বসন্তের শুরু হয় সেখানেই প্রথমে, সেখানকার যিনি ছিলেন ডিক্টেটর ছিলেন তাকে তিউনিসীয় লোকেরা এ করে তাকে উৎখাত করে ক্ষমতা থেকে, এবং সেখান থেকে এর শুরুয়াত। কিন্তু পরে সেটা আরব দেশের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে, মিশরে যায়। মিশরে গিয়ে দেখলাম হলো, মানে আসল প্রবলেম হলো যে এখনো এইসব দেশে গণতন্ত্রের ভিতটা এতটাই নড়বড়ে, আমরা কোনো ভীতি নেই। যেসব দেশে আছে সেটা এতই নড়বড়ে যে সেখানে তার উপরে গণতন্ত্রের সুপারস্ট্রাকচার গড়ে ওঠার সে ধারণ করার ক্ষমতা নেই, যেটা যে এক্সপেরিমেন্টটা আমরা মিশরে দেখলাম। মিশরে ইলেকশন হলো, হোসনি মুবারককে এ করে তাহরির স্কোয়ারে আমরা দেখলাম কি সব কাণ্ড কারখানা ঘটলো, মানুষের মানে একটা গণ অভ্যুত্থান ঘটলো, ঘটে নির্বাচন হলো, মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় এলো। কিন্তু মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় এসে যেটা করলো, যে অন্য যেসব ধর্মাবলম্বী লোকেদের আছে, কপ্টিক খ্রিশ্চান, এদের তাদের ধরে পেটাতে আরম্ভ করলো, তাদের বাড়ি ঘর দর জ্বালানো পোড়ানো এইসব, তো এরপরে এমন একটা অস্থিরতা সৃষ্টি করলো। আসলে প্রবলেম হচ্ছে এইসব এইসব দেশে এখনো লোকেদের এবং নেতাদের সামন্ততান্ত্রিক মনোভাব মানসিকতা কাজ করে চলেছে তাদের মনে, হ্যাঁ, যার ফলে কি গণতন্ত্রের মানে মানুষের একটা আকর্ষণ থাকলেও, গণতন্ত্রের প্রতি একটা আকর্ষণ থাকলেও সেটা কিন্তু কিছুতেই তার মানে ম্যানিফেস্টেশনটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ,
আমরা আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমরা এই বিষয়ে বারবার ফিরে আসবো। যশোর থেকে প্রশ্ন করেছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো দেখছি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নির্বাচন হচ্ছে কিন্তু সেটা ক্ষমতা পাচ্ছে না, অস্ত্রবাজের ভূমিকায়ও আমরা মধ্যপ্রাচ্যকে দেখছি, সবকিছু থাকলেও এর মধ্যে আমরা নতুন করে দেখছি ইসলামিক স্টেটের উপস্থিতি। এই ইসলামিক স্টেটের ভবিষ্যৎটা কি? এরা কি ইরাক সিরিয়া থেকে উৎখাত হবে, নাকি স্থায়ীভাবে এখানে একটি ইসলামিক রাষ্ট্র গঠনে তারা ভূমিকা রাখবে? আর যদি তা রাখে তাহলে সেক্ষেত্রে আশেপাশের অঞ্চল অর্থাৎ এশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতে কি প্রভাব ফেলবে তারা, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা করবে? আমার প্যানেলের কাছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে ইরান এবং সৌদি আরব এই দেশগুলোর মধ্যে আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রবণতা আমরা লক্ষ্য করেছি, সেই ক্ষেত্রে এই দুটো দেশের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে, পারস্য তাদের নিজেদের মতো করে তারা জঙ্গিদেরকে ব্যবহার করছে, সৌদি আরব ইতিমধ্যে বিশ্ব রাজনীতিতে নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে উঠেছে এবং নিজেদেরকে প্রতিষ্ঠাও করে ফেলেছে, তবে কি তারা আঞ্চলিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে সৌদি আরব আইএস কে জঙ্গিবাদ বিস্তার?
হ্যাঁ, ধন্যবাদ শ্রাবণী সুর আপনাকে। সবচেয়ে প্রথম যে প্রশ্নটা তার ছিল যে ইসলামিক স্টেটের ভবিষ্যৎ কি হতে পারে, আশপাশের দেশে কি প্রভাব বিস্তার করবে, তৃতীয় বিশ্বের যুদ্ধ কি উদ্ভব হবে কিনা। এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী।
জি, ওনার প্রথম প্রশ্নটার উত্তর আমি বলতে চাই যে আইএসএস আমি মনে করি না এটা দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারবে, কারণ সমগ্র বিশ্ব এর বিরুদ্ধে অ্যাটলিস্ট টেরিটোরিয়াল মানে আঞ্চলিক যে একটা রূপ নিয়েছে, একটা রাষ্ট্রের রূপ, যদিও এখনো এর ভৌগোলিক সীমানা চিহ্নিত নয়, পৃথিবীর কেউই তাকে স্বীকৃতি দেয়নি, এবং সরকারের যে রূপ আমরা দেখেছি সেটা কোনোদিনই একটা আধুনিক সরকারের রূপ নয়। তা সত্ত্বেও আমি মনে করি যে এটা অচিরেই এটা বিলুপ্ত হবে, কিন্তু আইএস এর যে আইডিওলজিক্যাল যে রুটটা সেটা কিন্তু থেকে যাবে, এবং যার ফলে যেটা ইতিমধ্যেই ওদের তথাকথিত খলিফা বাগদাদি যে বলেছেন যে এখানে আর আসার প্রয়োজন নাই, যে যেখানে আছেন আপনারা সেখান থেকে অভিযান চালিয়ে যান, অর্থাৎ এই আইএস মতাবলম্বী ব্যক্তি বা ছোট ছোট সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে তারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাবে। আজকে আমি দেখছিলাম যে ইন্দোনেশিয়াতে অস্ট্রেলিয়ানরা খুবই ওয়ারিড যে ওখানে একটা ছোটখাটো একটা আইএস মত একটা অর্গানাইজেশন হয়তো গড়ে উঠতে পারে, যদিও এখন পর্যন্ত অত্যন্ত শান্ত আছে, এবং ইন্দোনেশিয়া জানেন যে তার জনসংখ্যা হচ্ছে সমস্ত আরব বিশ্বের জনসংখ্যা থেকে বেশি। তো এইভাবে আমরা আমাদের উপমহাদেশে হতে পারে, এবং যেগুলো ইউরোপ আমেরিকাতেও ছড়িয়ে যেতে পারে। তবে আমি বর্তমানে যে রূপটা আমি দেখছি, রাকা তাদের রাজধানী এবং মসুল শহর এই যে উত্তর ইরাক এবং এটা আমার মনে হয় সামরিক অভিযান যেভাবে চলছে এরপরে হয়তো একটা গ্রাউন্ড ট্রুপস হবে, লঞ্চ করবে, এবং হয় সেখানে ইরাকি ফোর্স এবং সিরিয়ান আর্মি অ্যালং উইথ যে আকাশ থেকে যে সাহায্য আসছে রাশিয়ানস এবং ইউরোপ, এটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু এর দীর্ঘমেয়াদী এটা থেকেই যাবে। আর আরেকটা সেকেন্ড প্রশ্ন যে ওনার ছিল রিগার্ডিং
সৌদি আরব এবং ইরানের ভূমিকা,
সৌদি, হ্যাঁ সৌদিটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর, যেটা আনফর্চুনেটলি পশ্চিমা বিশ্বের সমর্থনে তারা এই আইএস এর উত্থান বা বিশ্বজুড়ে যে আমরা মুসলিম জঙ্গিবাদের উত্থান, এটা কিন্তু আমি বলছি যে বারবার যে এটা তাদের ওয়াহাবি সালাফি যে আইডিওলজি আছে যার মূল সৌদি আরবে ছিল, এবং ইভেন সৌদি আরবের জনগণের মধ্যে এটা কতটুকু সমর্থন আছে আমরা জানি না, কিন্তু রাজতন্ত্রটা এবং এই যে মোল্লাতন্ত্রের উপরে ভিত্তি করে তারা সারা বিশ্বে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারই ফল তারা ভেবেছে তারা নিজেরা তাদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখবে কিন্তু সারা বিশ্ব জুড়ে তাদের এই আইডিওলজিটা প্রচার হবে, সেটা কোনোদিন সম্ভব নয়। এখন এই তাদেরই ক্রিয়েটেড আইএস এখন তাদেরকে একটা তাদের সঙ্গে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে, সেজন্যই তারা এখন খুঁজছে সমর্থন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া থেকে নিয়ে আফ্রিকার দেশগুলোকে মিলে চলো আমরা মোকাবিলা করি।
হ্যাঁ ধন্যবাদ, আমরা ফিরে আসবো আপনার কাছে। মানুষ ঘোষ কি মনে করছেন?
আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন আমি একবারে তার মতের সাথে একমত, মানে এটা তো আইএস হচ্ছে আজকে যে ফ্র্যাঙ্কেনস্টাইন মনস্টার সৌদি আরব এবং কুয়েতের ধনী সব আরব আমিররা করেছেন তারই ফল, এবং এই ফল পুরো মানে সারা বিশ্বকে মানে একটা বিপদের সম্মুখীন করেছে। আসল কথা হলো আনিস সাহেব আমার মতে যে মধ্যপ্রাচ্যের সুশাসনের দারুণ অভাব। আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, 70-এর দশকে হাবিব বোরগিবা তিউনিসিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তখন অভিজ্ঞতা থেকে আমার আমার যে ধারণা হয়েছিল তিউনিসিয়ার লোকেদের সাথে কথা বলে যে উনি একটা ছিলেন ফাদার ফিগার, যদিও ওখানে গণতন্ত্র উনি গণতন্ত্র বিশ্বাস করতেন না, কিন্তু একটা সেমব্লেন্স অফ গণতন্ত্র, সেমব্লেন্স অফ গভর্নেন্স ছিল, একটা শাসনের একটা সেমব্লেন্স ছিল, যা যেটা কি এখন মানে আরব বেশিরভাগ আরব দেশেই মানে অভাব, অভাব মানে একেবারে নেই বললেই চলে, গণতন্ত্র তো নেই, যার ফলে কি মানুষের ক্ষোভ বিক্ষোভ চ্যানেলাইজ হচ্ছে এইসব আইএস এর মাধ্যমে, এবং এইসব কিন্তু আইএস এর ভবিষ্যৎ আমি মনে করি বা আইএস এর ভবিষ্যৎ খুবই খুব একটা উজ্জ্বল নয়, কেননা তারা সারা পৃথিবীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে, এইভাবে হিংসা দিয়ে কোন দেশ কিংবা জাতিকে মানে গঠন হয় না, গঠন করা যায় না এবং সেটাকে গড়ে তোলা যায় না। আরেকটা কথা, আরেকটা কথা হলো যে আমি পরে আসছি, পরবর্তী একে খেইটা হারিয়ে ফেলেছি।
হ্যাঁ আমি আমি এর মাঝখানে একটি প্রশ্নের দ্বিতীয় অংশের জন্য ডক্টর সাইদ ইফতিকার আহমেদের কাছে যাচ্ছি, যে সৌদি আরব এবং ইরানের মধ্যে যে একটা টানাপোড়েন আছে এবং আঞ্চলিক টানাপোড়েন বড় রকমের, সেটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
সৌদি আরব এবং ইরানের মধ্যে যে আঞ্চলিক টানাপোড়েন সেটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যে ইসলামের মধ্যে যখন শিয়া এবং সুন্নির দ্বন্দ্বটা শুরু হলো সেখানে আজকে সৌদি আরব সেখানে যেটা করেছে যে শিয়া এবং ইরান দুটোই শিয়া সুন্নি যে একটা রিলিজিয়াস একটা আপনার ভিন্ন মত, এই ভিন্ন মতটাকে তারা দুটো রাষ্ট্রই ধর্মটাকে রাজনীতিতে নিয়ে এসছে, এখানে একটি একটি ধর্মের নানান ধরনের ইন্টারপ্রিটেশন থাকতে পারে এবং এটা প্রায় প্রত্যেক ধর্মেই আছে, কিন্তু তারা যে কাজটি করেছে তাদের যে আঞ্চলিক আধিপত্য মধ্যপ্রাচ্যে বিস্তার করবার জন্য সেই ধর্মটাকে দুটো রাষ্ট্রে অত্যন্ত চমৎকারভাবে ব্যবহার করে আপনার মানুষকে এক ধরনের এক্সপ্লয়েট করে আপনার যেটা করার চেষ্টা করে যাচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার এক ধরনের জঙ্গিবাদকে উস্কে দেয়। একদিকে আমরা যেমন সৌদি আরবের কে আমরা যেটা দেখছি যে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আইসিস সহ বিভিন্ন জঙ্গিবাদী গোষ্ঠীকে প্যাট্রোনাইজ করা, অন্যদিকে ইরানের ক্ষেত্রে আমরা দেখছি হেজবুল্লাহর মতো জঙ্গিবাদী গোষ্ঠীকে আপনার ব্যবহার করা, এবং দু ক্ষেত্রেই আমরা দেখছি যে ধর্মের একটা এক্সট্রিম এক্সপ্লয়টেশন এবং তাদের সমস্ত সন্ত্রাসী কার্যকলাপগুলোর আপনার জাস্টিফিকেশন তারা করে যাচ্ছে ধর্মকে ব্যবহার করে। সুতরাং এই দুটো রাষ্ট্র আপনার যতদিন এ ধরনের কাজ আপনার অব্যাহত রাখবে ততদিন মধ্যপ্রাচ্যে জঙ্গি যে সমস্যা সেটা আইসিস হয়তো থাকবে না কিন্তু কোনো না কোনো ফর্মে থেকে যাবে বলেই আমার কাছে মনে হয়। কারণ এই দুটো রাষ্ট্র যতক্ষণ না এ ধরনের তৎপরতা থেকে বিরত থাকবে বা আন্তর্জাতিক মহল তাদেরকে বিরত রাখতে পারবে ততদিন মধ্যপ্রাচ্য জঙ্গি সমস্যা থেকে মোকাবেলা আমি উত্তরণ ঘটবে বলে আমার কাছে মনে হয় না।
ডক্টর সাঈদ ইফতিকার আহমেদ যে কথাটা এখনই বললেন যে এই ইরানের একটা জঙ্গি গোষ্ঠী আছে, সৌদি আরবের একটা জঙ্গি গোষ্ঠী আছে, এই প্রসঙ্গে আমি ইশফাক ইলাহি চৌধুরী সাহেবের কাছে যেতে চাই যে সৌদি আরব যখন বলছে যে সন্ত্রাসের বিরুদ্ধে তারা একটা জোট গঠন করবে, তারা কি স্পষ্ট করে আইএসের বিরুদ্ধের কথা বলছে নাকি ধরুন হেজবুল্লাহর বিরুদ্ধের কথা বলছে?
না, তাদের কথার মধ্যে তো প্রথম থেকেই যথেষ্ট কন্ট্রাডিকশন ছিল, যথেষ্ট বৈপরীত্য ছিল। প্রথমে তারা বলেছে যে আইএস এর বিরুদ্ধে, কারণ আইএস তাদের একদম ইমিডিয়েট এখন তাদের উত্তর সীমান্তে একটা বিরাট থ্রেট হয়ে দাঁড়িয়েছে। তো পরে আবার যখন বিভিন্ন দেশের থেকে রিয়াকশন আসলো তখন বললো যে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড সেটা যে ফর্মেই হোক যেভাবেই হোক আমরা তার প্রতিরোধে দাঁড়াবো। এমনকি প্রথমে যখন বলা হয়েছিল যে একটা সামরিক গোষ্ঠী জোট, তারপরে বলা হলো না একটা কোঅর্ডিনেশন সেন্টার। কিন্তু আমি এইটা এই সৌদি কলের খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ এই ধরনের অনেক অ্যাটেম্প আগেও হয়েছে এবং মধ্যপ্রাচ্যে এগুলো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় আমারও মনে হয়। যদিও যথেষ্ট মার্কিন এবং পশ্চিম ইউরোপীয় চাপ আছে যে একটা কিছু করা, এবং সেই একটা কিছু করার পিছনে কিন্তু মুসলিম জনগণের আমার মনে হয় ব্যাপক একটা সমর্থন আছে যে এখন সময় এসেছে আমাদেরকে কিছু করার। কিন্তু সেটা কিভাবে করব? একদিকে আপনি যদি যেই বললেন, একদিকে ইরান, একদিকে কেউ সাহায্য করছে, কেউ আবার সে বলছে আমরা বলছি তার কি ভিতর দিয়ে সমস্ত সাপ্লাই যাচ্ছে, আবার তার কি এয়ারপোর্ট সেখানে করছে অভিযান করছে, কুর্দিশরা আইসিসের বিরুদ্ধে যুদ্ধ করছে, আবার তার তিসরা কুর্দিশদেরকে মারার চেষ্টা করছে, কে কোন দিকে। এই যে আমরা যদি আমাদের যে কোনো অভিযানের জন্য যদি আমাদের টার্গেট ঠিক না করি আমাদের মোডাস অপারেন্ডি কি হবে, তাহলে এগুলো তো আলাপ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে আমার মনে হয় যেটা দরকার এখন এই মুসলিম রাষ্ট্রপ্রধান থেকে, প্রথমত হয়তো রাষ্ট্রপ্রধান এবং সামরিক একটা জোট যদি করতে হয় তাহলে সামরিক বিশেষজ্ঞ নিয়ে একটা কিছু আগে খাড়া করতে হবে, একটা স্ট্রাকচার খাড়া করতে হবে, যেটা স্ট্রাকচার একটা কিছু পজিটিভ কিছু করতে পারবে। আর তা যদি না হয় অন্তত পক্ষে আমরা ইরাকি সেনাবাহিনী যেন দাঁড়িয়ে যেতে পারে এবং সিরিয়ার যুদ্ধ বন্ধ করে আসাদকে রেখে হোক বা সিরিয়ার সেনাবাহিনীকে নিয়ে আমাদের আইএস এর বিরুদ্ধে একটা অভিযান আমরা পরিচালনা করতে পারবো। কিন্তু তার সাথে সাথে সমগ্র মুসলিম বিশ্বে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে একটা আইডিওলজিক্যাল আমাদের আমাদের দর্শন, ইসলামের যে শান্তির যে দর্শন সেটাকে আমাদেরকে খাড়া করতে হবে এবং সেজন্য সৌদি আরবকে বন্ধ করতে হবে, তাদের যে যে উগ্র মতবাদ তারা এখনো প্রচার করে যাচ্ছে সেগুলো বন্ধ করে সেখানে একটা শান্তির সুবাতা শান্তি হবে। এবং গভর্নেন্স এর কথা তো বলাই হয়েছে, গভর্নেন্স ছাড়া কিছুই হবে না, কিন্তু সেজন্য একটা আমূল পরিবর্তন প্রয়োজন, সেটা নিশ্চয়ই অনেক সময়ের ব্যাপার, তবে ইমিডিয়েটলি আমাদেরকে একটা কিছু করতে হবে।
ধন্যবাদ জনাব ইশফাক ইলাহি চৌধুরী। শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা শুনছেন আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা। সরাসরি প্রশ্ন করতে চাইলে এই নম্বরে ফোন করুন 2026193062। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, ঢাকা থেকে মেজবাউল্লাহ শিমুল। হ্যালো।
হ্যালো, আমি মেজবাউল্লাহ শিমুল বলছিলাম, সাংবাদিক ঢাকা বাংলাদেশ থেকে। মধ্যপ্রাচ্যের বর্তমান যে সংকট তার মূলে রয়েছে বা তার কেন্দ্রে রয়েছে সিরিয়া। আমেরিকার যে বর্তমান অবস্থান, তাদের সাম্প্রতিক বক্তব্য হচ্ছে যে সিরিয়ায় বাশার আল আসাদকে বাদ দিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠা বিষয়টি, আর হচ্ছে জাতিসংঘ এবং রাশিয়া তাদের অবস্থান যেটা সাম্প্রতিক অবস্থান সেটা হচ্ছে বাশার আল আসাদকে রেখে সেখানে আইএস নিধন বা তাদেরকে নিরস্ত্র করে শান্তি প্রতিষ্ঠা, দুইটা দুই ধরনের অবস্থানের মাঝখান থেকে আসলে মধ্যপ্রাচ্য বা সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা কিভাবে সম্ভব, বা সংকট সমাধানের আসলে আদৌ কোনো সম্ভাবনা আমরা দেখি কিনা, এই বিষয়টি আমার প্রশ্নের বিষয়।
এই প্রশ্নের সঙ্গে আমরা আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ম্যানচেস্টার থেকে আলমগীর হক। হ্যালো।
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। আমার প্রশ্ন, সিরিয়ার সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার ব্যাপারটি ব্যাপকভাবে সমর্থন পেয়েছে, এই সুদীর্ঘ রক্তক্ষয়ী সংকট নিরসনের উদ্যোগ অঞ্চলটির জন্য আশাব্যঞ্জক হতে পারে। অন্যদিকে রাশিয়া ও সৌদি আরব উদ্যোগকে সাড়া দিয়ে তারা এগিয়ে এসছে। রাশিয়া যদিও সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করছে, কিন্তু আজ অবধি সিরীয় গোত্রভুক্ত দল উপদলগুলো এখনো সাড়া দেয়নি। এমত অবস্থায় আমরা এই ধর্ম উন্মাদনা এবং তার সৃষ্ট আন্তর্জাতিক সংকট অতিক্রম করে শান্তির পথ অন্বেষণ করতে কি পারব?
দুটো প্রশ্নতেই একটা বিষয় আছে, সে শান্তি কি আদৌ সম্ভব? একটি হচ্ছে যে আসাদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরস্পর বিরোধী অবস্থান। আমি এবার চলে যাচ্ছি শ্রী মানস ঘোষের কাছে প্রথমে।
আসল কথা হলো যে বাশার আসাদকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মতৈক্য গভীর সাংঘাতিক মতৈক্য রয়েছে এবং সেটা আমি কোনো মেটার আসল সম্ভাবনা দেখি না। এ তো রাশিয়া তো পরিষ্কার বলে দিয়েছে আসাদকে কোনো মতেই বাতিল করা যাবে না, ক্ষমতা থেকে সরানো যাবে না। এদিকে মার্কিনিরা বলছে যে আসাদকে রেখে সিরিয়ায় শান্তি ফেরানো যাবে না। যারা আসাদের বিরুদ্ধে লড়াই করছে যেসব বিদ্রোহীরা, তারা মানে যুদ্ধ চালিয়ে যাবে উনি যদি না ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তো এই মতো অবস্থায় আমার মনে হয় শান্তি, সিরিয়ায় শান্তি ফেরানো খুবই খুবই কঠিন দুরূহ কাজ হয়ে পড়ছে এবং আমি জানি না জাতিসংঘ কতটা এই ব্যাপারে একটা মানে একটা পজিটিভ ভূমিকা নিতে পারবে, কিন্তু দিনে দিনে ব্যাপারটা আরো জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এবং
জানুয়ারি মাস নাগাদ হয়তো দুপক্ষই বসতে পারে, কিন্তু আসাদ থাকবেন কি থাকবেন না এই প্রশ্ন সম্পর্কে সৈয়দ ইফতিকার আহমেদ আপনার কি বিশ্লেষণ?
এখানে যেটা হয়েছে, সিরিয়ার যে মূল জঙ্গি গোষ্ঠী সেটা হচ্ছে আইসিস এবং আরেকটি ভয়াবহ জঙ্গি গোষ্ঠী সেখানে রয়েছে সেটা হচ্ছে জামাত আল নুসরা। যারা তো এখন যে বিরোধী গোষ্ঠীর কথা বলা হচ্ছে, সেই বিরোধী গোষ্ঠীর যে আলোচনায় খুব সম্ভবত আমি যতটুকু জানি আইসিস বা জামাত আল নুসরার মতো সংগঠনকে রাখা হবে না, সুতরাং এবার রাখা উচিতও না। আবার এখন কথা হচ্ছে যে এদেরকে বাদ দিয়ে যখন একটা আলোচনা হচ্ছে, সুতরাং যে মূল যে ক্রাইসিসটা সেটা সমাধান হবে কিনা। আর সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের যে সংকটটা, সেখানে তিনটা ডাইমেনশন আমি সেখানে দেখি। একটা হচ্ছে জাতীয়, যেখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সরকার এবং তার যে ইন্টারাকশন, তার ফলে এক ধরনের দ্বন্দ্ব চলছে এবং সেই দ্বন্দ্বের একটা আঞ্চলিক ডাইমেনশন আমরা দেখছি প্লেয়ার হিসেবে সৌদি আরব, ইরান, তুরস্ক এবং অন্যান্য গালফ স্টেটস। এর সঙ্গে যুক্ত হয়েছে যে আন্তর্জাতিক দুই বর্তমান যদি পরাশক্তি বলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, তার যে প্রভাব বিস্তার মধ্যপ্রাচ্যকে ঘিরে, এই সমস্ত মিলে একটা জটিল সমীকরণ দাঁড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যে। সুতরাং এই বিরোধী দলের সাথে সরকারের একটা আলোচনা একটি যে সমস্যার সমাধান করে ফেলবে আমার কাছে সেটা মনে হয় না। দীর্ঘমেয়াদী একটি সামরিক যে লড়াই বা এক ধরনের সংকট মধ্যপ্রাচ্যে থেকে যাবে বলেই আমার কাছে মনে হচ্ছে।
আমার একটা বক্তব্য আছে।
হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
তুরস্কের ভূমিকা খুবই নক্কারজনক। তুরস্ক পুরো এই আইএস এর ব্যাপার নিয়ে এমন একটা ওর নিজস্ব একটা ভেস্টেড ইন্টারেস্ট গড়ে উঠেছে, যেটা কি ওরা কিছুতেই, যার জন্য ওরা চায় আইএস থাকুক। কারণ আইএস এর যেসব অঞ্চল আইএস দখল করেছে সিরিয়া এবং ইরাকের দুটি দেশে, সেখানে প্রচুর তেলের ক্ষেত্র আছে, তেলের এবং গ্যাসের ভান্ডার আছে। সেইগুলো তুরস্কের এক ধরনের ব্যবসায়ীরা সেগুলোকে তুলে বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা লুটছে। তো তুরস্কের যারা ক্ষমতাসীন দল তারাও এর ভাগিদার এবং এটা তুরস্কের অর্থ ভান্ডারে মানে প্রচুর যোগান যোগাচ্ছে। তো এটা তুরস্কের একটা ভেস্টেড ইন্টারেস্ট একটা গড়ে উঠছে, যাতে করে কি এই এই ক্রাইসিসটা চললে পরে তুরস্কের লাভ হবে, যেটা কি আমার মনে হয় খুবই শর্ট সাইটেড একটা অ্যাপ্রোচ।
হ্যাঁ, সেই রকম অভিযোগ অবশ্য রাশিয়া এরই মধ্যে তুলেছে। শ্রোতাদের জানিয়ে রাখি যে আপনারা আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটন শুনছেন, বিষয় মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা, এবং এই বিষয়ে প্রশ্ন করতে চাইলে 2026193062 এই নম্বরে ফোন করুন। পরবর্তী প্রশ্ন করছেন,
হ্যাঁ
বলুন ইশফাক লাইক,
সিরিয়ার ব্যাপারে আমি মনে হয় যে এখন পশ্চিমা বিশ্বকে বাস্তবতাকে মেনে নিতে হবে যে আসাদকে রেখেই সমাধান, যেটা তাতে তাদের রাজি হওয়া উচিত, এবং এটাই আমার মনে হয় যেটা এই যুদ্ধটাকে দ্রুত একটা সমাধানে নিয়ে আসতে পারবে, যে আসাদকে রেখে একটা সরকার যেটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আসাদ সরকার, এবং যারা এই মানে মধ্যপ্রাচ্যে একটা স্টেবিলিটি এবং মাল্টি রেশিয়াল হারমোনির একটা দেশ ছিল, সেই দেশটাকে তছনছ করার জন্য যারা দায়ী, মানে তারা তাদের এখন বোঝা উচিত যে না, উই হ্যাভ ডান এনাফ ড্যামেজ, এখন এই এই শান্তিটা ফিরিয়ে আনা উচিত, এবং এতে পশ্চিমা বিশ্বকে লিড নিতে হবে।
পরবর্তী প্রশ্ন করছেন কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায়। হ্যালো,
নমস্কার, আমি ভারতবর্ষের কলকাতা থেকে বলছি, পল্লব মুখোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশ এক সুরে ঘোষণা করলেন, আর বিলম্ব নয়, পাঁচ বছরের লাগাতার সন্ত্রাসে ক্ষতবিক্ষত সিরিয়াকে তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিতে সর্বাত্মক এবং সার্বিক প্রয়াসে সম্মিলিত হতে হবে। সবচেয়ে উল্লেখযোগ্য যা, তা হলো আমেরিকা ও রাশিয়ার সহমত। যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশ সচিব ও রুশ বিদেশ মন্ত্রীর মতান্তর রাষ্ট্রসংঘের এই উদ্যোগকে ভেস্তে দেবে না তো? IS এর তাণ্ডবে এখনো পর্যন্ত সিরিয়ায় নিহত হয়েছেন প্রায় 2 কোটি মানুষ, দেশ ছেড়ে চলে গেছেন প্রায় 40 লক্ষ মানুষ, আর এই পলায়ন প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছেন কত কত মানুষ। আমরা কি কেউ ভুলতে পারবো সমুদ্র তটের সে বালিতে মুখ গুঁজে পড়ে থাকা মৃত শিশুটির ছবি, অথবা ইয়ে যদি তরুণীর অত্যাচার বৃত্তান্ত, কিংবা ক্যালিফোর্নিয়ার ডানসানিয়ানোর ঘটনা? পারবো না। সারা মধ্যপ্রাচ্য জুড়ে এই সন্ত্রাস, এই হানাহানি ঠিক কিসের জন্য? ধর্ম না খনিজ তেল? সে প্রশ্ন বারবার উঠে এসেছে। কারণ অথবা উদ্দেশ্য যাই হোক, রাষ্ট্রসংঘের এই প্রশংসনীয় উদ্যোগে বন্ধ হোক এই হানাহানি। দুদিন পরেই সারা বিশ্বে পালিত হচ্ছে নবী হযরত মুহাম্মদের জন্মদিন, আর ঈশ্বর পুত্র যিশুর জন্মদিন। এমন এক বিরল সংযোগ মুহূর্তে আমি এই দিন দুনিয়ার অমোঘ সর্বময় নিয়ন্তার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি, বিশ্বে শান্তি বিরাজ করুক, আপনারাও তাই চান তো?
অনেক ধন্যবাদ পল্লব মুখোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন। পল্লব মুখোপাধ্যায় বলেছেন, দুদিনের মধ্যেই ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালিত হবে, এবং ঠিক দুদিনের মধ্যেই যিশু খ্রিস্টেরও জন্মদিন পালিত হচ্ছে। এই এই কাকতালীয় মিল সত্ত্বেও আমরা লক্ষ্য করছি যে মানুষে মানুষে হানাহানি অশান্তি চলছে। ইশফাক ইলাহি চৌধুরী,
পল্লব মুখোপাধ্যায় এই মানে অনুভূতির সাথে আমি সম্পূর্ণ একমত যে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, এবং এই ধরনের IS এর যদি আমরা সবাই মিলে এই জঙ্গিবাদকে আমরা যদি নির্মূল করতে পারি, তাহলে সেটা সারা বিশ্বের জন্য শুভ হবে। এবং আমার মনে হয় পশ্চিমা বিশ্ব এবং রাশিয়া তথা মধ্যপ্রাচ্যের যেসব শক্তি এখনো আছে, তাদের এটা বোঝা উচিত যে আমরা আগামী একবিংশ শতাব্দীর পৃথিবীতে যদি এগিয়ে যেতে চাই, তাহলে এ ধরনের হানাহানি আমাদের বন্ধ করতেই হবে। তবে ইমিডিয়েটলি যেটা আমি আবারও বললাম যে মধ্যপ্রাচ্যে সব থেকে একটা সুন্দর দেশ ছিল সিরিয়া, যা তেল সম্পদ অত্যন্ত সীমিত হওয়া সত্ত্বেও সেখানে দেখেন যে মসজিদ এবং গির্জা এক জায়গায় ছিল, এবং এক জায়গায় একই মসজিদে মুসলমানরা নামাজ পড়তো এবং খ্রিস্টানরা সেখানে উপাসনা করতো। অনেকগুলো যদিও ক্ষমতা একটা মাইনরিটি শিয়াদের হাতে ছিল, কিন্তু কখনো আমরা এই ধরনের হানাহানি আমরা দেখিনি, কিন্তু এটা বাইরে থেকে এসেছে, এসে একটা সুন্দর দেশকে তছনছ করে দিয়েছে। এবং শুধু সেই দেশ নয়, এখন সমগ্র বিশ্ব, সমগ্র বিশ্বই অ্যাকচুয়ালি আক্রান্ত। সুতরাং আমার মনে হয় যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং রাশিয়া, তাদের যথেষ্ট শক্তি এখনো আছে, চাপ প্রয়োগ করতে পারে তারা, এবং এই যারা এসব এগুলোতে অস্ত্র এবং ফাইন্যান্স যোগাচ্ছে তাদেরকে নির্বৃত করে এই IS কে সমূলে উৎপাটিত করে মধ্যপ্রাচ্যে হয়তো একটা শান্তিময় ভবিষ্যৎ আমরা সবাই দেখতে পারবো।
ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইনে আছেন, টেলিফোন লাইনে আছেন নিউ ইয়র্ক থেকে একবার হাদার কিরণ, হ্যালো।
হ্যাঁ আনিস ভাই, আজকে আপনারা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠান করছেন সেজন্য শুরুতেই অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
এক সময় বলা হতো আরব বসন্ত, আরব বসন্তের নামে মধ্যপ্রাচ্যে বা আরব দেশগুলোতে যা হচ্ছে মানে আস্তে আস্তে সমস্ত প্রায় সবগুলো দেশই আক্রান্ত হচ্ছে আর কি। আর এখন তো আইএস যোগ হয়ে আরো ভয়াবহ অবস্থা ধারণ করেছে। তো কদিন আগে সম্প্রতি ওই যে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী যে আমাদের নিউ ইয়র্কের যিনি মানে অত্যন্ত ডোনাল্ড ট্রাম্প যে অত্যন্ত হাস্যকর ব্যক্তি হিসাবে কি তিনি বলেছেন ইরাকের কথা বলতে গিয়ে বলেছেন যে ইরাক তো আসলে আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ দেশ ছিল বা আমেরিকাকে ফলো করতো, কিন্তু সবকিছু মিলিয়ে যে কি হচ্ছে মধ্যপ্রাচ্যে এটা আসলে যারা আমরা শান্তিকামী মানুষ সারা পৃথিবীতে আমরা এটা ভাবতে গেলে খুবই মানে শিহরিত হই কি হচ্ছে মর্মাহত হই, কারণ শান্তির নামে যে অশান্তি হচ্ছে এর শেষ কথা জানি না। আমার আমার ইয়ে হচ্ছে আর কি আমার নিজের কাছে প্রশ্ন বা বিবেকের কাছে প্রশ্ন আমরা কোন দিকে যাচ্ছি
পতন ঘটেছে কিন্তু তার স্থলাভিষিক্ত হয়ে কোন গণতান্ত্রিক নেতা আসেননি, গণতন্ত্র সেখানে আসেনি। ডক্টর সাঈদ ইফতেখার আমরা যাচ্ছি ডক্টর সাঈদ ইফতেখার আহমেদের কাছে।
আপনি ঠিকই বলেছেন যে মধ্যপ্রাচ্যে কোন গণতান্ত্রিক নেতৃত্ব আমরা দেখিনি, যে জিনিসটা দাঁড়ায় যখন দীর্ঘ সময় যাব এক ধরনের ডিক্টেটরশিপ একটি রাষ্ট্রে থাকে সেখানে গণতান্ত্রিক সংস্কৃতি বা গণতান্ত্রিক চর্চা হয় না। গণতান্ত্রিক সংস্কৃতি বা গণতান্ত্রিক চর্চা ছাড়া একটি গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক লিডারশিপ সেখানে দাঁড়ায় না এবং তার ফলশ্রুতি আমরা দেখছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এর পাশাপাশি যেটি জিনিসটা দাঁড়াচ্ছে একটু সিরিয়া নিয়ে যেটা কথাটা উঠছিল যে সেখানে শুধু তেলের ব্যাপার নিয়ে যুদ্ধ হচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয়। যেমন তুরস্কের যে বারবার যে অভিযোগটা আসছে তুরস্ক মনে করে যে কুর্দি গোষ্ঠী হচ্ছে তুরস্কের যে জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে হুমকি স্বরূপ এবং সেখানে আইসিসের সঙ্গে যদিও আইসিস একটি সুন্নি গোষ্ঠী এবং কুর্দিরাও একটি সুন্নি গোষ্ঠী কিন্তু আইসিসের সাথে কুর্দিদের একটা দ্বান্দ্বিক সম্পর্ক আমরা ইরাক এবং সিরিয়াতে দেখছি। এটাকে তুরস্ক মনে করছে তার জাতীয় নিরাপত্তাকে এনশিওর করবে। এই ধরনের যে ক্যালকুলেশন মাল্টি ডাইমেনশনাল অর্থনৈতিক জাতিগত এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে উস্কে দিয়ে তাদের তথাকথিত জাতীয় নিরাপত্তাকে এনশিওর করা এবং পাশাপাশি দীর্ঘদিনের গণতান্ত্রিক চর্চা এবং সংস্কৃতির যে অনুপস্থিতি তার মারাত্মক ফল আজকে আমরা মধ্যপ্রাচ্যে দেখছি যে ধর্মকে ব্যবহার করে জঙ্গি গোষ্ঠীর ভয়াবহ উত্থান এবং অপরদিকে তাদেরকে দমন করার জন্য যে শক্তিগুলিকে আমরা দেখছি সেটা বাশার আল আসাদই হোক বা ইরাকই হোক বা অন্য কান্ট্রিগুলিতেও তাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং সংস্কৃতির একটা ভয়াবহ অনুপস্থিতি ফলে যে এখানে খুব আশু কোনো গণতান্ত্রিক একটা ব্যবস্থা উত্তরণ ঘটবে এ ধরনের কোনো সম্ভাবনা আমরা এখনো দেখতে পাচ্ছি না, যেটা মধ্যপ্রাচ্যের জন্য একটা সত্যি হতাশাজনক।
এই যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে প্রশ্ন করেছেন কাইয়ুম খান, হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান, মেরিল্যান্ডের কলাম্বিয়া শহর থেকে বলছি। আমার আজকে প্রশ্ন হলো যে ইসলামী জঙ্গিবাদ ঠেকানোর উপায় হিসাবে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং রাশিয়া বোমা ফেলে একে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। আমার মতে জঙ্গিবাদ হলো গরম পানির সেই বুদবুদের মতো, বুদবুদ যখন ফোটে তখন এরা সবাই বুদবুদ ফুটো করতে ব্যস্ত হয়ে পড়ছে। এক বুদবুদ থামে তো আর এক বুদবুদ ফোটে, এটা আমরা তালেবান, আল কায়দা এবং সর্বশেষ আইএসএস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কত বুদবুদ এরা থামাবে এ প্রশ্ন আমার। অথচ পরাশক্তিগুলো যদি বুদবুদের কারণ সেই জ্বলন্ত চুলা নিভানোর ব্যবস্থা করত তাহলে ফল পাওয়া যেত বলে আমার দৃঢ় বিশ্বাস। এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাচ্ছি, ধন্যবাদ।
মানুষ ঘোষ, আপনার মন্তব্য কি?
আমি আগে আগে যে ভদ্রলোক নিউ ইয়র্কে যে ভদ্রলোক ফোন বলেছিলেন প্রশ্নটা রেখেছিলেন তার উত্তরটা দিই। আসল কথা হলো আনিস সাহেব, যতদিন না এইসব মধ্যপ্রাচ্যের যেসব জাতিগত গোষ্ঠীগত দ্বন্দ্ব এগুলোকে সেখানকার লোকেরা যতদিন না মেটাচ্ছে ততদিন এই দ্বন্দ্ব থেকে যাবে এবং এবং সেটাকে বাইরের লোকেরা, বাইরের যেসব পরাশক্তি পরাক্রমশালী দেশ আছে, তারা সেগুলোকে এক্সপ্লয়েট করবে টু দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড টু দ্য হেল্ট। এই সম্বন্ধে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই এবং সেটা করছেও তারা করছে, এবং তাদের ইন্টারেস্ট হলো তেল এবং গ্যাস, ওখান থেকে কেমন করে ওরা আরো বেশি করে নিজের দেশে নিয়ে যেতে পারে। তো এই এই সত্য, আসল সত্যটা যদি ওখানকার লোকেরা না বুঝতে পারে যে তাদের যে দ্বন্দ্ব কন্ট্রাডিকশন সেগুলোকে তারা যদি সলভ না করে, নিজেরা সলভ না করে বাইরের লোকেরা এসে সলভ করবে, তাদের নিজস্বই নিজের উদ্যোগে উদ্যমে সেগুলোকে আপনার সমাধান করতে হবে। এই সহজ সরল সত্যটা ওখানকার লোকেদের বুঝতে হবে। এই এটা যদি তারা বুঝে উঠতে না পারে তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। যা ছিল এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতেই থাকবে, আইএসের আরও উত্থান ঘটবে এবং উত্থান ঘটার প্রচুর কারণও আছে এখনো বিদ্যমান। শুধু আমি মেরিল্যান্ড থেকে যে ভদ্রলোক বলেছিলেন, ওই বুদবুদের ঠিকই উপমাটা দিয়েছেন, ইটস জাস্ট দ্য রাইট অ্যানালজি। এবং আমার মতে ওখানকার দেশের যারা রাষ্ট্রনায়ক, যারা চিন্তাবিদ মানুষ, সাধারণ মানুষ, তাদের এগিয়ে এসে, কিন্তু ওখানে তো জনমত বলে তো কিছু নেই। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে গণতান্ত্রিক ব্যবস্থাটা ওখানে এতটাই নড়বড়ে নয়, কোনো ভীতি নেই, তার কোনো ভীতি নেই, মানে একেবারেই অনুপস্থিত। তো সেখানে গণতন্ত্র মূর্তিকে আপনার মিশরে ক্ষমতায় বসানো হলো, সে আপনার প্রথম কাজ, তার কাজ হলো কেমন করে আরো বেশি করে তার মুসলিম ব্রাদারহুডের ক্ষমতা আরো কুক্ষিগত করতে পারে, অন্য সব খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদের মেরে ধরে কেটে তাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সে, তাকে কিন্তু লোকেদের প্রচুর আশা ছিল, যার ফলে কি মুসলিম, মিশরীয় মুসলিমরাই তার উপর খেপে গিয়ে বলল যে অনেক হয়েছে, এবারে তুমি যাও। হ্যাঁ, যার সুযোগটা মিলিটারি নিল। তো আসল কথা হলো এই সমস্যা সমাধান বাইরের লোকেরা করবে না, ওখানকার লোকের নিজের স্থানীয় লোকেদেরই করতে হবে, মধ্যপ্রাচ্যের লোকেদেরই করতে হবে, এবং যে সামন্ততান্ত্রিক যে মনোভাব সেটা বদলাতে হবে।
আমরা অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্যায়ে চলে এসেছি, দুটি প্রশ্ন আরও নিচ্ছি। দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে দেবাশিস গোপ, হ্যালো।
হ্যাঁ, আমি দেবাশিস গোপ কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি। আজকে হ্যালো ওয়াশিংটনের বিষয়ে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের সম্ভাবনা কতখানি, তো আমি এ ব্যাপারে বলতে চাই, মধ্যপ্রাচ্য সংকট সমাধান তখনই সম্ভব যখন এর ইতিবাচক দিকগুলি ফুটে উঠবে। তো এক্ষেত্রে সংঘর্ষ না আপোষ কোনটা সম্ভাবনা থাকতে পারে, সেটাই আমার জিজ্ঞাসা আজকে।
হ্যাঁ, এবং আরো একজন শ্রোতা রয়েছেন চট্টগ্রাম থেকে, সালাহউদ্দিন, হ্যালো।
সালাহউদ্দিন বলছি বাংলাদেশ চট্টগ্রাম থেকে। মধ্যপ্রাচ্য ও আরব মুসলিম দেশসমূহের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘর্ষের সময় দেখা গেছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো বিরোধী পক্ষকে উস্কে দিয়েছে। এক পর্যায়ে আরব বসন্তের নামে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মধ্যপ্রাচ্যে যে কয়েকটি দেশে পরিবর্তন লক্ষ্য করা গেছে, তাও কিছুদিন পরে তার শুভ লক্ষণ দেখা যায়নি। এভাবে মধ্যপ্রাচ্যে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তা দিন দিন বেড়েই চলেছে, বিশেষ করে সিরিয়া নিয়ে এখন সারা বিশ্ব উত্তপ্ত অবস্থা। দুই বৃহৎ শক্তি সহ অন্যান্য রাষ্ট্রগুলো ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েছে, তার সাথে জড়িয়ে পড়েছে আইএস নামক একটি গোষ্ঠীর যে তাণ্ডব, তা দমন করার জন্য সম্প্রতি 34টি মুসলিম রাষ্ট্র নিয়ে সৌদি আরবের নেতৃত্বে একটি জোট গঠন করা হয়েছে। আমার প্রশ্ন হলো, এই জোটগুলো আদৌ বাস্তবিকই এই সন্ত্রাস দমনে মধ্যপ্রাচ্যের দেশসমূহে যেসব আইএস সহ অন্যান্য সন্ত্রাসী গ্রুপ রয়েছে তাদের মোকাবেলা করতে আদর্শ সক্ষম হবে কিনা, এবং একই সাথে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে?
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস দমন, এটা প্রায় যাকে বলবো মিলিয়ন ডলার কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে, এবং সে নিয়েই আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি। আমি একটু ইশফাক ইলাহি চৌধুরী সাহেবের কাছে যাব। এই যে কাইয়ুম খান যে প্রশ্নটি করেছিলেন যে সমস্যার মূলে পৌঁছতে হবে, লক্ষণ দেখলে থামবে না, থামলে হবে না, তো সেটা একটু আপনি যদি বিশ্লেষণ করেন, সমস্যার মূলটাই বা কোথায়?
খুব সুন্দরভাবে বুদ্ধি, এখন আমাদের যেহেতু এক্সিস্টেন্সিয়াল থ্রেট, আমাদের বাঁচা মরার সম্পর্ক একটা হয়ে দাঁড়িয়েছে, সেটা আমাদেরকে নিজেদেরকে করতেই হবে, এবং সেটা আমার মনে হয় যেহেতু এই রাষ্ট্রগুলো কোনোটারই একা কিছু সামরিক অভিযান করার ক্ষমতা নাই, সুতরাং তাদের ছায়ার পিছনে পশ্চিমা বিশ্ব এবং রাশিয়াকে একটা লিডিং রোল নিতে হবে এবং ইমিডিয়েটলি এই আইএস সহ আইএস এবং আল নুসরা এবং এগুলোকে ওখান থেকে উৎখাত করতে হবে। কিন্তু তার সঙ্গে যেটা দরকার, যেটা শুধু আরব বিশ্ব না সমস্ত মুসলিম বিশ্বের জন্য যে সংকট, সেটা হচ্ছে আমাদের আদর্শিক একটা স্থান নির্ধারণ করতে হবে। আমি মনে করি যে মুসলিম প্রত্যেকটি মুসলিম দেশের যেসব ইসলামিক চিন্তাবিদ আছে তাদের একটা বড় সম্মেলন হওয়া উচিত, সেটা রিয়াদে হতে পারে, মক্কায় হতে পারে, তেহরানে হতে পারে, এবং সেখানে আমাদেরকে একটা ইউনিফাইড স্ট্যান্ড নিতে হবে ধর্মীয় পয়েন্ট থেকে, ধর্মীয় দিক থেকে, যে আমাদের ইসলামটা কি এই আইএস দ্বারা রিপ্রেজেন্টেড হবে না বৃহত্তর জনগোষ্ঠীর যে শান্তিপূর্ণ ইসলাম আমরা শত শত বছর ধরে চলে আসছে। এই যে একটা একটা আদর্শিক দিক আছে, এই আদর্শিক লড়াই আমাদেরকে সেখানে একটা শক্তি যোগাবে যদি আমাদের ধর্মীয় নেতাদেরকে আমরা আমাদের একত্রিত করতে পারি। বাংলাদেশের ব্যাপারে একটা প্রচেষ্টা শুরু হয়েছে এবং সেটা খুবই ভালো, এবং আমি মনে করি যে আন্তর্জাতিক পর্যায়েও এই এটা হওয়া উচিত, কারণ তা না হলে আমাদের যে একটা
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি যে এটি অত্যন্ত একটি আগ্রহ উদ্দীপক এবং অত্যন্ত উষ্ণ আলোচনার বিষয়, কিন্তু আর সময় নেই আমাদের হাতে। আমাদের যারা আজকে আলোচক ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই বন্ধ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এই নিয়ে আজ দ্বিতীয় দিনের মতো ইরাকি বাহিনী লড়ছে রামাদি শহরে। এবছরের গোড়ার দিকে বড় মাপের যাই তারা খুইয়েছিল সেটাই পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা। ওই ভূখণ্ড ইসলামিক স্টেট জঙ্গিদের কাছ থেকে ফিরে পাওয়ার জন্য লড়াই করছে তারা। দ্বিতীয় দিনের এই ধুন্দুমার লড়াইয়ের বেশিরভাগটাই হচ্ছে সরকারি দপ্তর প্রাঙ্গণের আশপাশে। দিন কয়েকের ভেতরেই রামাদি নিজেদের কব্জায় ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ইরাকি কর্মকর্তারা। পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল রাহিল শরিফ আফগানিস্তান সফরে যাচ্ছেন এ মাসের শেষ ভাগে। আফগান নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা সীমান্ত সংশ্লিষ্ট সমন্বয় সাধন কর্মকাণ্ড এবং আফগান শান্তি প্রক্রিয়া নিয়ে কথাবার্তা বলতে। এছাড়াও আফগান সরকার ও তালেবান নেতৃবৃন্দের মধ্যেকার শান্তি আলোচনা আবার শুরু করবার উদ্যোগ প্রয়াস পর্যালোচনা করতে পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তাদের নিয়ে নতুন যে একটি কমিটি গঠিত হয়েছে সে কমিটিও বৈঠকে বসবে ইসলামাবাদ অথবা কাবুলে জানুয়ারির প্রথম সপ্তাহে। সোমবার আফগানিস্তানের দক্ষিণাংশে আত্মঘাতী তালেবান বোমাবাজের হামলায় একটি টহল দলের যারা প্রাণ হারান তাদের ভেতর একজন ছিলেন রাগঢাক না করি সমকামী রূপে পরিচয় দানকারী যুক্তরাষ্ট্র বাহিনীর এক নারী সৈনিক। বিস্ফোরণে নিহত ছয় সৈনিকের একজন ছিলেন 36 বছর বয়সী বিমান বাহিনীর মেজর এড্রিয়ানা ভোডা ব্রুগান, এমনটি জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিরিয়ায় রাশিয়ার বিমান অভিযান নিয়ে তাদের সমালোচনায় আজ বুধবার নতুন এক সংযোজনে বলছে রাশিয়ার বোমাবর্ষণে হোমস, ইদলিব ও আলেপ্পো প্রদেশে কমসে কম 200 অসামরিক লোকজনের প্রাণ বিনাশ হয়েছে। আরব জাহানের 12টি দেশের হাজার হাজার লোককে নিয়ে পরিচালিত এক সমীক্ষায় দেখা যাচ্ছে সামগ্রিকভাবে প্রায় 89% মানুষই ইসলামিক স্টেট বা আইসিসের বিরোধী এবং আরব ওপিনিয়ন ইন্ডেক্স বা আরব অভিমত সূচকের ওই সমীক্ষায় বলা হচ্ছে নিজেদেরকে যারা খুবই ধার্মিক বা একেবারেই ধার্মিক মনে করেন না তাঁদের মধ্যেও সমানভাবে ওই একই অভিমত পরিলক্ষিত হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে 2015 সালে ইউরোপে আগত অভিবাসী ও শরণার্থীর সংখ্যা 10 লক্ষ মাত্রা ছাড়িয়ে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বিপুল সংখ্যায় মানুষের কাফেলা আর কখনো দেখা যায়নি। জেনিভায় অবস্থিত সংস্থা IOM বলছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে এই সময় ইউরোপে এসেছে স্থলপথ জলপথ মিলিয়ে 1,05,504 অভিবাসী। ভারতীয় জনসংখ্যার 11% অর্থাৎ 12 কোটি মানুষ বেকার, এদের অর্ধেক পুরোপুরি কর্মহীন, বাকি অর্ধেক টুকটাক কাজ করেন। গৌতম গুপ্তের রিপোর্ট।
উদ্বেগের বিষয় হল 20-24 বছর বয়সীদের মধ্যে বেকারত্ব 23%, সব মিলিয়ে 15-34 বছর বয়সীদের মধ্যে বেকারত্ব 18%, কর্মপ্রার্থীদের প্রায় অর্ধেকই মহিলা কিন্তু মাত্র 32% মহিলাই কর্মরত। এই তথ্য প্রমাণ করছে মেয়েরা বাড়ির কাজ নিয়েই সন্তুষ্ট আর বাইরে কাজ করতে চায় না, এই ধারণা কিন্তু ভ্রান্ত। অন্যদিকে বেশি শিক্ষিতদের মধ্যে বেকারত্ব কিন্তু বেশি। সরকারি ব্যাখ্যা হলো, শিক্ষার স্তর যত বাড়তে থাকে মানুষ ততই কাজ নিয়ে বেশি খুঁতখুঁত করে, আশা করে আরো অপেক্ষায় থাকলে উপযুক্ত কাজ মিলবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আর এই সঙ্গে শেষ হলো আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নেশওয়াত খালে এবং আমি সাবরিনা চৌধুরী। সবাইকে আরেকবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.